পর্ব ১০ রাজার চরিত্র।
ফেরেশতার সতর্কতার পর ইউসুফ মরিয়ম ও শিশু ইসাকে নিয়ে মিশরে গেলেন, যেখানে তিনি হেরোদের মৃত্যুর আগ পর্যন্ত শরণার্থী হয়ে বাস করলেন। হেরোদ মারা যাবার পর মাবুদের এক ফেরেশতা মিশর দেশে ইউসুফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটি ও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও। ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে। এটি আরেকটি ভাববাণীকে পূর্ণ করেছিল। মিশর থেকে আমি আমার ছেলেকে ডেকে এনেছিলাম। তাই ইউসুফ ও মরিয়ম ইসাকে নাসরাতে নিয়ে গেলেন। সেখানে তিনি অন্যান্য ভাইবোনদের সাথে বেড়ে উঠছিলেন। বিভিন্নভাবে শিশু ইসা অন্যান্য শিশুদের মতো ছিলেন। তিনি খেতেন, ঘুমাতেন, খেলা করতেন, পড়াশোনা করতেন ও কাজ শিখেছিলেন। কিন্তু অন্য দিক দিয়ে তিনি অন্যান্য শিশুদের চেয়ে আলাদা ছিলেন। তিনি কখনো স্বার্থপর ছিলেন না। তিনি সবসময় তার পিতামাতাকে সম্মান করতেন। তিনি কখনো মিথ্যা বলেননি। তিনি সবসময় তার বেহেশতি পিতাকে খুশি করেছেন। তিনি ছিলেন পবিত্র, নিখুঁত এবং খাঁটি, গুণাকারীদের চেয়ে আলাদা। ইতিহাসে ইসাই একমাত্র নিখুঁত শিশু। নিখুঁত মানে এটি নয় যে তার কখনো চামড়াতে কিছু হয়নি বা কোনো ফোড়া ওঠেনি। এর মানে হল তিনি নিখুঁত স্বভাবের ছিলেন। তিনি প্রকৃতভাবেই পাক এবং উত্তম ছিলেন। তিনি শক্তি ও হিকমতেও নিখুঁত ছিলেন। কিন্তু মরিয়মের গর্ভে আসার আগে তিনি নিজেকে কিছুটা সীমাবদ্ধ করলেন, যাতে তিনি মানুষ হিসেবে মানুষের মধ্যে বাস করতে পারেন। ইসা জ্ঞানে, বয়সে এবং আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন। ইসার যখন ১২ বছর বয়স হয়েছিল তখন তিনি তার পিতামাতার সাথে উদ্ধারিত পালন করার জন্য নাসারত থেকে জেরুজালেমে গিয়েছিলেন। যখন তার ছোটবেলার বন্ধুরা সেই বড় শহর ঘুরে দেখছিল তখন ইসা বাইতুল মুকাদ্দাসে আলেমদের মধ্যে বসে এবং তাদের কথা শুনে এবং জিজ্ঞাসা করে সেই সপ্তাহটি পার করেছিলেন। যারা ইসার কথা শুনেছিলেন তারা সবাই তার বুদ্ধি দেখে ও তার জবাব শুনে অবাক হচ্ছিলেন। বাইতুল মুকাদ্দাস সেই স্থান যেখানে মেষশাবককে মানুষের গুনাহের জন্য পোড়ানো কোরবানি করা হতো। আলেমরা যা বোঝেনি শিশু ইসা তা বুঝেছিলেন। তিনি শেষ মেষশাবক কোরবানি করতে চেয়েছিলেন। ইসার জন্মের ৩০ বছর পার হয়ে গিয়েছে। অগাস্টাস সিজার মারা গিয়েছে। তার সৎপুত্র তিবিরিও সিজার রোমীয় সাম্রাজ্য চালাচ্ছিলেন। হেরোদ গালিলের শাসনকর্তা, পন্তীয় পিলাত জিহুদিয়ার ক্ষমতায়, আর একজন নতুন ভাববাদী প্যালেস্টাইনে তাবলিগ করছিলেন। পরে তরিকাবন্দিদাতা ইয়াহিয়া এহুদিয়ার মরুভূমিতে এসে এই বলে তাবলিগ করতে লাগলেন, তওবা করো, কারণ বেহেশতি রাজ্য কাছে এসে গেছে। এই ইয়াহিয়ার বিষয়েই নবী ইশাইয়া বলেছিলেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ ঠিক কর, তার রাস্তা সোজা কর। ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনি ছিল। তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। তার সময়ে যখন লোকেরা রেশমি কাপড় পরত এবং সেরা খাবার খেত, ইয়াহিয়া তখন সাধারণ জীবন যাপন করতেন। তাকে বিশেষ কাজে প্রেরণ করা হয়েছিল। ইয়াহিয়া ছিলেন রাজার অগ্রদূত। অনেক বছর আগে দুজন ভাববাদী ইশাইয়া এবং মিকা এই ভাববাদীর বিষয়ে লিখেছিলেন, যিনি মসীহ রাজার আগমনের বিষয়ে জানাবেন। ইয়াহিয়া ছিলেন সেই ভাববাদ। পূর্বের ভাববাদীরা ভাববাণী করেছিলেন, ঠিক সময়ে ওয়াদা করা নাজারদাতা দুনিয়াতে আসবেন। ইয়াহিয়া বললেন, সেই সময় এসে গেছে, নাজারদাতা এখানে। ইয়াহিয়ার কথা শুনতে লোকেরা মরুভূমিতে জড়ো হতো। নাজারদাতার প্রয়োজন আছে এই ভেবে যারা গুনাগার হিসেবে তওবা করত তারা জর্দান নদীতে তরিকাবন্দি নিত। এভাবে তারা মসীহের প্রতি তাদের ইমান এনেছিলেন, যিনি তাদের গুনাহের দায় তুলে নিয়েছেন এবং তাদেরকে ধার্মিকতার কাপড় পরিয়েছেন। দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ইয়াহিয়া লোকদের কাছে বেহেশত থেকে সেই প্রতিখ্যাত নাজাদদাতার বিষয়ে বলেছেন, আমি তার জুতা বইবারও যোগ্য নই, তিনি পাক রুহ ও আগুনে তোমাদের তরিকাবন্দী করবেন। তারপর একদিন সেই নাজাদদাতা এলেন পাহাড়ের উপর দিয়ে। জনতার মধ্য দিয়ে তিনি সেই স্থানে এলেন যেখানে ইয়াহিয়া তরিকাবন্দী দিচ্ছিলেন। ইয়াহিয়া ঈসাকে দেখিয়ে বললেন, ওই দেখো আল্লাহর মেষ শাবক, যিনি মানুষের সমস্ত গুনাহ দূর করেন। কেন ইয়াহিয়া ঈসাকে আল্লাহর মেষ শাবক বললেন? যদি তুমি এই প্রশ্নের উত্তর জানো তাহলে তুমি রাজার প্রেরণ কাজ সম্বন্ধেও জানো। ঈসা ইয়াহিয়াকে তাকে তরিকাবন্দী দিতে বললেন। ইয়াহিয়া বিরোধিতা করেছিলেন, কারণ মসীহ রাজা যিনি বেহেশত থেকে এসেছেন তার তওবা করার প্রয়োজন নেই। ঈসা বললেন, কিন্তু এবার এরকমই হোক, কারণ আল্লাহর ইচ্ছা এভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তাই ইয়াহিয়া ঈসাকে তরিকাবন্দী দিলেন। এটি নিয়ে তিনি দেখালেন যে তিনি মানব পরিবারের সাথে যুক্ত, তিনি রক্ষা করতে এসেছেন। ঈসার তরিকাবন্দী নেয়ার পরেই তিনি পানি থেকে উঠে এলেন। তখন বেহেশত খুলে গেল এবং ইয়াহিয়া পাকরুহুকে কবুতরের মতো নেমে আসতে দেখলেন এবং তার উপর আলো পড়ল। তখন বেহেশত থেকে এই স্বর শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট। সৃষ্টির প্রথম দিনের মতো আল্লাহর জটিল ঐক্যতা আবার প্রকাশিত হল। আল্লাহ হিসেবে তার রুহ এবং তার কালাম দুনিয়া সৃষ্টিতে একসাথে কাজ করেছিল, আর এখন তারা সেই দুনিয়াকে রক্ষা করার জন্য কাজ করবেন। আমরা দেখি যে আল্লাহর রুহ যিনি শুরুতে পানির উপরে অবস্থান করছিলেন তিনি ঈসার উপর নেমে এলেন। আমরা দেখি আল্লাহর পুত্র যিনি কালাম এবং যার মধ্য দিয়ে দুনিয়া সৃষ্টি হয়েছে তিনি নদী থেকে উঠে এলেন। আমরা বেহেশত থেকে পিতার কথা শুনতে পাই। 30 বছর ধরে ঈসা নীরবে বাস করেছেন লোকচক্ষুর আড়ালে, কিন্তু তার বেহেশতি পিতা তার প্রতিটি চিন্তা কথা আর কাজগুলো লক্ষ্য করেছেন। আর আল্লাহ তার সন্তানের জন্য কি সিদ্ধান্ত নিলেন? এর উপর আমি খুবই সন্তুষ্ট। মানব ইতিহাসে ঈসাই একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর ইচ্ছানুসারে সবকিছু করেছেন, সবকিছু সব সময় নিখুঁতভাবে। আদম যা করতে ব্যর্থ হয়েছিলেন ঈসা তা করেছিলেন, আল্লাহর সুরতকে প্রতিফলন। কিন্তু ঈসা প্রতিফলনের চেয়েও বেশি কিছু করেছিলেন, তিনি তেমনই ছিলেন। অনেকদিন আগে নবীদের মধ্য দিয়ে আল্লাহ আমাদের পূর্বপুরুষদের কাছে নানাভাবে অনেকবার অল্প অল্প করে কথা বলেছিলেন, কিন্তু এই দিনগুলোর শেষে তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলেছেন। আল্লাহ তার পুত্রকে সবকিছুর অধিকারী হওয়ার জন্য নিযুক্ত করলেন, পুত্রের মধ্য দিয়েই তিনি সবকিছু সৃষ্টি করলেন। আল্লাহর সব গুণ সেই পুত্রের মধ্যেই রয়েছে, পুত্রই আল্লাহর পূর্ণ ছবি। পুত্র তার শক্তিশালী কালামের দ্বারা সবকিছু ধরে রেখে পরিচালনা করেন। তাই পরবর্তীতে তিনি বলেছেন যে আমি ও আমার পিতা এক। ঈসাই নিখুঁত পুত্র। শয়তান তাই খুশি ছিল না যে এই নিখুঁত মানুষ তার রাজ্যে বাস করছিল, কিন্তু শয়তানের একটা পরিকল্পনা ছিল। ঠিক যেভাবে সে প্রথম মানুষকে গুনাহে প্রলোভিত করেছিল সেভাবেই এই মানুষটিকেও সে গুনাহে ফেলতে চেষ্টা করেছিল। শয়তান ঈসাকে তার নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল যেভাবে সে আদমকে এনেছিল। তাই যদি সেই আল্লাহর পুত্র গুনাহে পতিত হতেন তাহলে তিনি লোকদেরকে তাদের গুনাহ থেকে রক্ষা করার জন্য যোগ্য হতেন না। এরপরে পাকরুহ ঈসাকে মরুভূমিতে নিয়ে গেলেন যেন ইবলিস ঈসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে পারে। সেখানে 40 দিন ও 40 রাত রোজা রাখার পর ঈসার খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ইবনুল্লাহ হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। ঈসা তখন ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তিনি ইবলিশের বাধ্য হননি। তিনি তার পিতার ইচ্ছার বাইরে যাননি। তিনি তার মানবিক চাহিদার জন্য তার অসীম ক্ষমতাকে ব্যবহার করেননি। শয়তানের সাথে যুদ্ধে ঈসা মুসার তৌরাত থেকে বললেন, পাক কিতাবে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু আল্লাহর মুখের প্রতিটি কালামেই বাঁচে। ইবলিশ তার গর্ব নিয়ে আবারও সেই পবিত্র জনকে প্রলোভিত করতে চেয়েছিল। ইবলিশ আবার তাকে উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে সেজদা করো, তবে এই সবই আমি তোমাকে দেব। যখন আদম গোনা করল, তখন মানুষ দুনিয়াকে শাসন করার অধিকার হারাল। ইবলিশ দুনিয়ার প্রভুত্ব চুরি করে নিল আর তার রাজা হল। এখন দুনিয়াতে গৌরবের রাজা আবার সেই প্রভুত্ব গ্রহণ করতে এসেছেন, কিন্তু তিনি এমন কারো কাছে নতি স্বীকার করে তা করবেন না যাকে তিনি ধ্বংস করতে এসেছেন। তখন ঈসা তাকে বললেন, দূর হও শয়তান, পাক কিতাবে লেখা আছে, তুমি তোমার মাবুদ আল্লাহকেই ভয় করবে, কেবল তারই এবাদত করবে। শেষে ইবলিস ঈসাকে ছেড়ে চলে গেল। ইবলিস কখনো ঈসার মতো এরকম কাউকে প্রলোভিত করেনি যার গুনাহ করার কোনো আকাঙ্ক্ষা বা ক্ষমতা নেই। ঈসা আদম ও তার বংশধরদের থেকে ভিন্ন ছিলেন। প্রথম মানুষ মাটি থেকে এসেছিলেন, তিনি মাটিরই তৈরি, কিন্তু দ্বিতীয় মানুষ বেহেশত থেকে এসেছিলেন। আদম ছিলেন প্রথম খাঁটি মানুষ আর ঈসা ছিলেন দ্বিতীয় খাঁটি মানুষ। যখন শয়তান আদমকে গুনাহে প্রলোভিত করেছিল, তখন আদম হেরেছিল আর ইবলিস জিতেছিল। যখন ইবলিস ঈসাকে গুনাহ করার জন্য চেষ্টা করেছিল, তখন শয়তান হেরেছিল এবং ঈসা জিতেছিলেন। প্রথম মানুষ আমাদেরকে গুনাহ এবং মৃত্যুর ইবলিশের রাজ্যে নিয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় মানুষ আমাদেরকে বের করে নিতে এসেছেন। ইবলিশের এই গুনাহে ফেলানোর উদ্যোগ বৃথা হওয়ার পর ঈসা নাসারতে গেলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম মতো বিশ্রামবারে মজলিশখানায় গেলেন। মজলিশখানা ছিল এবাদতের ঘর, যেখানে প্রতি শনিবার কিতাব পড়া এবং তাফসিয়া করা হতো। ওই নির্দিষ্ট শনিবারে ঈসা একটি ঘোষণা দিলেন। তিনি দাঁড়িয়ে পড়তে শুরু করলেন। তার হাতে নবী ঈসাইয়ার লেখা কিতাবখানা দেয়া হল। গুটিয়ে রাখা কিতাবখানা খুলেই তিনি সেই জায়গাটা পেলেন যেখানে লেখা আছে, আল্লাহ মালিকের রূহ আমার উপরে আছেন, তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবের কাছে সুসংবাদ তাবলিগ করি, তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। ঈসা কিতাব থেকে যা পড়েছিলেন তা ছিল মসীহ রাজা সম্বন্ধে অতীতের ভাববাণী, যিনি দুনিয়াকে দেখাবেন যে আল্লাহ কি চান এবং ইবলিশের রাজত্ব, গুনাহ, মৃত্যু এবং দোজখ থেকে গুনাগারদেরকে রক্ষা করবেন। তারপর তিনি কিতাবখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। মজলিশখানার প্রতিটি লোকের চোখ তার উপরে পড়ল। তখন ঈসা লোকদের বললেন, পাক কিতাবের এই কথা আজ আপনারা শুনবার সঙ্গে সঙ্গেই তা পূর্ণ হল। মসীহ যিনি বেহেশত থেকে এসেছেন, নবীরা কিতাবে যা লিখেছিলেন তা পূর্ণ হওয়ার দাবিতে ঈসার প্রতি প্রতিবেশীরা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল এই কথা শুনে মজলিশখানার সমস্ত লোক রেগে আগুন হল। তারা উঠে ঈসাকে গ্রামের বাইরে তাড়িয়ে নিয়ে চলল আর তাকে নিচে ফেলে দেবার জন্য তাদের গ্রামটা যে পাহাড়ের গায়ে ছিল সেই পাহাড়ের চূড়ায় তাকে নিয়ে গেল। কিন্তু তিনি সেই লোকদের মধ্য দিয়েই চলে গেলেন। ঈসার প্রভুত্ব ছিল, মসীহ রাজা আল্লাহর দ্বারা অভিষিক্ত ছিলেন এবং তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন। কেউ তাকে স্পর্শ করতে পারত না যতক্ষণ না তিনি সুযোগ দিতেন, কিন্তু তিনি তাদেরকে স্পর্শ করতে পারতেন।